আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে কলকাতা কয়ে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, ফরাক্কা, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.1 মেগাহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে 100.3 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায়, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.2 মেগাহার্টসে, আকাশবাণী শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে। বিবিধ ভারতী থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর।
আমার প্রিয় দেশবাসী, 2016 এই প্রথম মন কি বাত। মন কি বাত আমাকে আপনাদের সঙ্গে এমনভাবে জুড়ে রেখেছে, এমনভাবে বেঁধে রেখেছে যে কোনো জিনিস চোখে পড়লে বা কোনো ভাবনা মাথায় এলে তা আপনাদের বলতে ইচ্ছা হয়। কাল আমি পূজনীয় বাপুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য রাজঘাট গিয়েছিলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এই দিনটি পালন করি। দেশের জন্য প্রাণকে বাজি রেখেছিলেন যারা, প্রাণ উৎসর্গ করেছিলেন যে সব মহাপুরুষেরা, সেই সব বীর পুরুষদের জন্য, দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন যারা, তাঁদের জন্য এই দিন ঠিক 11টার সময় 2 মিনিটের নীরবতা পালন করে সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ পাই আমরা। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের মধ্যেই কিছু মানুষ রয়েছেন যারা এটা করেননি, তখন আপনার কি মনে হবে না যে এটা আমাদের অভ্যাস হওয়া উচিত, এটা আমাদের জাতীয় কর্তব্য হিসাবে পালন করা উচিত? আমি জানি আমার একটা মন কি বাতের মাধ্যমে এই কাজ সম্ভব নয়, তবু কাল আমি যা অনুভব করেছিলাম তা আপনাদের বলতে চেয়েছি, আর এটাই তো দেশের জন্য কাজ করার উৎসাহ যোগায়। আপনি কল্পনা করুন, প্রতি বছর 30শে জানুয়ারি ঠিক 11টার সময় 125 কোটি দেশবাসী 2 মিনিটের জন্য নীরবতা পালন করেন। আপনি কল্পনা করতে পারেন এই ঘটনার শক্তি কতখানি? আর এটা ঠিক যে শাস্ত্রে বলেছে, স্বঙ্গচ্ছ্বং সংবদ্বধ্বং সংবৌমনা সিজানতাম। আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে বলবো, আমাদের মনের ঐক্য বজায় থাকবে, এটাই দেশের প্রকৃত শক্তি। এই শক্তিকে জীবনদান করে এই সব ঘটনা। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন আগে আমি সর্দার প্যাটেলের লেখা পড়ছিলাম। কিছু কথা আমার মনোযোগ আকর্ষণ করল। তার একটি কথা আমার খুব পছন্দ হয়েছে। খাদির ব্যাপারে সর্দার প্যাটেল বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতা খাদির উপর নির্ভর করছে, ভারতবর্ষের সভ্যতাও নির্ভরশীল খাদির ওপরেই। ভারতবর্ষে যে অহিংসা ধর্মকে আমরা পরম ধর্ম বলে মানি তাও জুড়ে রয়েছে এই খাদিরই সঙ্গে। ভারতবর্ষের কৃষক সমাজ, যাদের জন্য আমরা নানান রকম ভাবনা চিন্তা করছি, তাদের কল্যাণও নিহিত আছে খাদির মধ্যেই। সর্দার সাহেবের অভ্যাস ছিল সোজা কথা সোজা ভাষায় বলার, আর উনি খুব সুন্দরভাবে খাদির মাহাত্ম্য বর্ণনা করেছেন। গতকাল 30শে জানুয়ারি পূজনীয় বাপুর পুণ্যতিথিতে আমি দেশে খাদি ও গ্রামোদ্যোগের সঙ্গে যত লোক যুক্ত আছেন তাঁদের যতজনের কাছে পৌঁছানো সম্ভব চিঠি লিখে তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। পূজনীয় বাপু বিজ্ঞানের সপক্ষে ছিলেন, আমিও প্রযুক্তির ব্যবহার করেছি, আর এই প্রযুক্তির মাধ্যমে এই রকম লাখ লাখ ভাই বোনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। খাদি এখন এক প্রতীক, এক আলাদা পরিচিতি। খাদি যুব প্রজন্মের কাছে এখন এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, বিশেষ করে যারা সার্বিক স্বাস্থ্যচর্চা এবং জৈব উপাদানের ব্যবহার পছন্দ করেন তাদের জন্য এটা এক উত্তম উপায় হয়ে উঠেছে। ফ্যাশনের ক্ষেত্রেও খাদি তার নিজের জায়গা তৈরি করে নিয়েছে। আমি খাদির সঙ্গে যুক্ত সব মানুষকে অভিনন্দন জানাচ্ছি। তারা খাদিতে নতুনত্ব আনার জন্য সব রকমভাবে চেষ্টা করেছেন। অর্থনীতিতে বাজারের এক গুরুত্ব আছে। খাদি মানুষের মনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তার অর্থকরী দিকটির উন্নতিও অনিবার্য হয়ে উঠেছে। আমি মানুষকে বলি যে আপনাদের কাছে তো নানান রকম উপাদানের পোশাক আছে, সেই সঙ্গে খাদিও তো থাকা উচিত। এখন মানুষরাও বুঝতে শিখেছেন যে শুধুই খাদির পোশাক না পরলেও দশ রকম পোশাকের মধ্যে এক আধটা খাদির পোশাক থাকতেই পারে। এই সঙ্গে আমার পরামর্শে খাদির জন্য এক সদর্থক সরকারি পরিবেশ গড়ে উঠেছে। বহু বছর আগে সরকার খাদির পূর্ণ ব্যবহার করত, কিন্তু আস্তে আস্তে আধুনিকীকরণের নামে তা বন্ধ হয়ে যায়, ফলে খাদির সঙ্গে যুক্ত আমাদের সেই সব গরিব মানুষেরা বেকার হয়ে যায়। খাদি কোটি কোটি মানুষকে কাজের সুযোগ দেওয়ার ক্ষমতা রাখে। বিগত দিনে রেল, পুলিশ, ভারতীয় নৌবাহিনী, উত্তরাখণ্ডের ডাক বিভাগ প্রভৃতি বেশ কয়েকটি সরকারি সংস্থা খাদির উপযোগিতাকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছেন। আর আমাকে জানানো হয়েছে যে সরকারি দপ্তরগুলির এই প্রচেষ্টার ফলে সরকারের চাহিদা পূরণের লক্ষ্যে খাদির সঙ্গে যুক্ত মানুষদের জন্য অতিরিক্ত 18 লক্ষ মানব দিবস তৈরি হবে। 18 লক্ষ মানব দিবস, এ নিজেই এক বিরাট পদক্ষেপ। পূজনীয় বাপুজিও প্রযুক্তির উন্নতির জন্য সর্বদা উৎসাহী ও সচেষ্ট ছিলেন। সেই জন্যই তো আমাদের চরকার উন্নতি হতে হতে আজ এখানে এসে পৌঁছিয়েছে। আজকের দিনে সৌরশক্তি কাজে লাগিয়ে চরকা চালানো, সৌরশক্তিকে চরকার সঙ্গে যুক্ত করা এক অত্যন্ত সফল প্রচেষ্টা। এর ফলে পরিশ্রম কমেছে, উৎপাদন বেড়েছে এবং গুণগত মানের উন্নতি হয়েছে। বিশেষ করে সৌরশক্তি পরিচালিত চরকার জন্য লোকে আমাকে অনেক চিঠি লিখেছেন। রাজস্থানের দশা থেকে গীতা দেবী, কোমল দেবী আর বিহারের নওয়াদা জেলার সাধনা দেবী আমায় চিঠি লিখে জানিয়েছেন যে সৌরশক্তি পরিচালিত চরকার জন্য তাঁদের জীবনে অনেক পরিবর্তন এসেছে, তাঁদের রোজগার দ্বিগুণ হয়ে গেছে, সুতলির প্রতি লোকের আকর্ষণ বেড়ে গেছে। এই সমস্ত কিছুই এক নতুন উৎসাহের সঞ্চার করে। আর 30শে জানুয়ারি যখন শ্রদ্ধেয় বাপুকে আমরা স্মরণ করি, তখন আমি আবারও বলব আপনাদের নানান পোশাকের মধ্যে খাদিকেও অবশ্যই স্থান দিন। আমার প্রিয় দেশবাসী, 26শে জানুয়ারি দিনটি আমরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করেছি। চারদিকে আতঙ্কবাদীদের সন্ত্রাসের কথা মাথায় রেখেও দেশবাসী তাদের সাহস, তাদের উদ্দীপনা দেখিয়েছেন এবং যথেষ্ট আড়ম্বরের সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন করেছেন। কিন্তু কিছু মানুষ অন্য কথা বলছেন, আর আমার মনে হয় এই কথার প্রতি সবার মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে হরিয়ানা এবং গুজরাট, এই দুটি রাজ্য এক অভূতপূর্ব প্রচেষ্টা করেছে। এ বছর তারা নিজ নিজ রাজ্যের প্রতিটি গ্রামে যে সরকারি বিদ্যালয় আছে সেখানে পতাকা উত্তোলন করার জন্য সেই গ্রামে সব থেকে শিক্ষিত মেয়েটিকে মনোনীত করেছিলেন। হরিয়ানা আর গুজরাট মেয়েদের সম্মান দিয়েছে, শিক্ষিত মেয়েদের আরও সম্মানিত করেছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার প্রচেষ্টা করেছে তারা। আমি দুই রাজ্যের এই ভাবনাকে অভিনন্দন জানাই। আর সেই সমস্ত মেয়েদের যাদের পতাকা তোলার সুযোগ হয়েছিল তাঁদেরও আমি অভিনন্দন জানাই। হরিয়ানাতে তো আরও ঘটনা ঘটেছে। গত এক বছরে যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে, 26শে জানুয়ারি সেই সব পরিবারকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে VIP হিসাবে প্রথম সারিতে বসার সুযোগ দেওয়া হয়েছিল। এটা আমাদের এক মস্ত বড় গৌরবের মুহূর্ত। আর আমার আরও আনন্দ এই যে আমি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা হরিয়ানা থেকেই করেছিলাম, কারণ হরিয়ানাতে লিঙ্গ অনুপাত যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ হয়ে গিয়েছিল। প্রতি 1000 পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের সংখ্যা ছিল অত্যন্ত কম। খুব চিন্তা ছিল, কারণ সামাজিক ভারসাম্য বিপদের সম্মুখীন হয়েছিল। যখন এই কাজের জন্য আমি হরিয়ানাকে বেছে নিয়েছিলাম, তখন আমাদের আধিকারিকেরা আমাকে বারণ করেছিলেন। তাঁদের যুক্তি ছিল হরিয়ানাতে কন্যা সন্তানদের প্রতি অত্যন্ত নঙর্থক পরিবেশ রয়েছে। কিন্তু আমি কাজ করেছিলাম, আর আজ আমি হরিয়ানাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা আমার প্রয়াসকে গুরুত্ব দিয়েছেন আর কন্যা সন্তান জন্মের হারে যথেষ্ট উন্নতি হয়েছে। তাদের সামাজিক জীবনে যে পরিবর্তন এসেছে তার জন্য সত্যি সত্যি আমি অভিনন্দন জানাচ্ছি। গতবার মন কি বাত অনুষ্ঠানে আমি দুটি কথা বলেছিলাম। প্রথমত, নাগরিক হিসাবে আমাদের দেশের মহাপুরুষদের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা কেন পালন করব না? মূর্তি স্থাপনের সময় আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, কিন্তু পরে আর তার দিকে মনোযোগ দিই না। দ্বিতীয়ত বলেছিলাম যে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমরা কর্তব্যর প্রতি কিভাবে মনোযোগ দেব এবং কর্তব্য নিয়ে আলোচনা কিভাবে করব। আমাদের অধিকার নিয়ে আমরা অনেক কথা বলি, কথা চলতেই থাকে, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য নিয়েও তো ভাবনা চিন্তা করা উচিত। আমার আনন্দ হচ্ছে যে দেশের বেশ কিছু জায়গার সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধু মহাত্মারা কর্তব্য পালনের লক্ষ্যে এগিয়ে এসেছেন। আর তাঁরা সবাই যেখানে যেখানে এই সব মূর্তি আছে সেগুলি এবং তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এক শুভ সূচনা হয়েছে। এটা শুধু স্বচ্ছতা অভিযান নয়, সম্মান অভিযানও বটে। আমি প্রত্যেকের উল্লেখ করতে পারছি না, কিন্তু যা খবর পেয়েছি তা অত্যন্ত সন্তোষজনক। কিছু মানুষ সংকোচবশত তাঁদের কাজের খবর দেন না। আমি তাদের অনুরোধ করছি মাই গভ পোর্টালে আপনি যে মূর্তি পরিষ্কার করেছেন তার ছবি অবশ্যই পাঠান। সারা পৃথিবীর লোক তা দেখে গর্ব অনুভব করবে। এভাবেই 26 জানুয়ারি আমি নাগরিকের কর্তব্য ও অধিকার সম্পর্কে মানুষের মতামত জানতে চেয়েছিলাম। আমার আনন্দ হচ্ছে হাজার হাজার মানুষ তাতে অংশ নিয়েছেন। আমার প্রিয় দেশবাসী, একটা কাজের জন্য আমার আপনাদের সাহায্য চাই, আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আমাকে সাহায্য করবেন। আমাদের দেশে কৃষকদের নাম করে নানান কথা বলা হয়ে থাকে, আমি সেই বিতর্কে যেতে চাই না। কৃষকদের এক মস্ত বড় বিপদ প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে তাদের সমস্ত পরিশ্রম বিফলে যায়, তাদের সময়ের কোনো মূল্য তারা পান না। তাদের সুরক্ষা দেওয়ার জন্য একটাই উপায় আমার মাথায় আসছে, তা হল ফসল বীমা প্রকল্প। 2016 সালে ভারত সরকার কৃষকদের এক মস্ত বড় উপহার দিয়েছেন, প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পের প্রশংসা হবে, বাহবা হবে, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হবে, সেই জন্য এই প্রকল্প নয়। এত দিন ধরে ফসলের বীমার ব্যাপারটি আলোচিত হয়ে চলেছে, কিন্তু দেশের 20-25% বেশি কৃষক এর সুবিধা নিতে পারেননি, এর সঙ্গে যুক্ত হতে পারেননি। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা অন্তত দেশের 50% কৃষককে এই ফসল বীমা প্রকল্পের সঙ্গে যুক্ত করতে পারব? ব্যাস, আমার শুধু এই ব্যাপারে আপনাদের সাহায্য চাই। কারণ যদি কৃষক ফসল বীমার সুবিধা পায়, তাহলে বিপদের সময় তার যথেষ্ট কাজে আসে। আর এবার প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প যে জনসাধারণের এত স্বীকৃতি পেয়েছে, তার কারণ ফসল বীমা প্রকল্পকে অত্যন্ত সরল ও সুদূর প্রসারী করা হয়েছে এবং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এটাই সব নয়, ফসল কাটার 15 দিনের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রেও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে এই কাজে গতি আনা যায়, বীমার পয়সা পাওয়ার ক্ষেত্রে যাতে দেরি না হয়, এই সমস্ত বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। সবথেকে বড় বিষয় যেটা, সেটা হলো ফসল বীমার প্রিমিয়াম এতটা কম করা হয়েছে যা সম্ভবত কেউ চিন্তাও করতে পারেনি। নতুন বীমা প্রকল্পে কৃষকদের প্রিমিয়ামের অধিকতম মাত্রা খারিফ ফসলের জন্য 2% এবং রবি ফসলের জন্য 1.5% হবে। এখন আমাকে বলুন, আমার কোনো কৃষক ভাই যদি এই সুযোগ থেকে বঞ্চিত থাকে, তাহলে তার লোকসান হবে কি না? আপনি হয়তো কৃষক নন, কিন্তু মন কি বাত অনুষ্ঠান শুনছেন, আপনি কি কৃষকদের কাছে আমার কথা পৌঁছে দেবেন? আর এই জন্যই আমি চাই যে এটার আরও প্রচার হোক। এই কারণে এবার আমি আপনাদের জন্য একটা নতুন প্রকল্প এনেছি। আমি চাই আমার ফসল বীমা প্রকল্পের কথা প্রত্যেক মানুষের কাছে পৌঁছাক। আর এটা ঠিক যে টিভি বা রেডিওতে আপনারা মন কি বাত অনুষ্ঠান শোনেন, কিন্তু যদি পরবর্তীকালে শুনতে চান তাহলে কি করবেন? এবার আমি আপনাদের একটি নতুন উপহার দিতে যাচ্ছি। আপনারা মোবাইল ফোনে যে কোনো সময় মন কি বাত অনুষ্ঠান শুনতে পাবেন। আপনাদের শুধু এটাই করতে হবে যে আপনার মোবাইল ফোন থেকে একটি মিসড কল করুন। মন কি বাতের জন্য মোবাইল নম্বর হল 8190881908 8190881908। আপনি মিসড কল করলে যে কোনো সময় মন কি বাত শুনতে পাবেন। এখনো পর্যন্ত এই পরিষেবাটি হিন্দি ভাষায়, কিন্তু খুব শীঘ্রই আপনাদের মাতৃভাষাতেও মন কি বাত শোনার সুযোগ হবে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার প্রিয় যুবা বন্ধুগণ, আপনারা দারুণ কাজ করেছেন। 16ই জানুয়ারি যখন স্টার্ট আপ কর্মসূচি শুরু হয়, সারা দেশের যুব সম্প্রদায়ের মধ্যে এক নতুন শক্তি, নতুন চেতনা, নতুন আশা, নতুন উৎসাহ আমি অনুভব করেছিলাম। এই কর্মসূচিতে যোগদানের জন্য লক্ষ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু জায়গার অভাবে শেষ পর্যন্ত বিজ্ঞান ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা সেখানে পৌঁছতে পারেননি, কিন্তু পুরো সময় অনলাইনে এতে অংশগ্রহণ করেছেন। একটা অনুষ্ঠানে লক্ষ লক্ষ যুবা কয়েক ঘন্টা নিজেদের যুক্ত রেখেছেন, এটা বিরলতম ঘটনা, কিন্তু এটা হয়েছে। আর আমি দেখছিলাম স্টার্ট আপ নিয়ে লোকের মনে কত আশা, কিন্তু একটা বিষয় যা সাধারণ মানুষ ভাবেন, তা হল স্টার্ট আপের অর্থ আইটি সম্বন্ধীয় কিছু বিষয় যা খুব পরিশীলিত। স্টার্ট আপের এই অনুষ্ঠানের পর এই ভ্রান্ত ধারণা কেটে গেছে। স্টার্ট আপ তো আইটির একটা ছোট অংশ মাত্র, জীবন বিশাল, তাই প্রয়োজনীয়তাও অনন্ত। স্টার্ট আপও প্রচুর সুযোগ নিয়ে আসবে। কিছুদিন আগে আমি সিকিমে গিয়েছিলাম। সিকিম এখন দেশের অর্গ্যানিক স্টেট হয়ে গেছে। সারা দেশের কৃষিমন্ত্রী এবং কৃষি সচিবদের আমি সেখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে আমার দুজন যুবা বন্ধুর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়েছে, যারা আইআইএম থেকে পাশ করে বেরিয়েছেন। প্রথমজন অনুরাগ আগরওয়াল এবং দ্বিতীয়জন সিদ্ধি কর্নানি। সিকিমে এদের সঙ্গে দেখা হয়েছিল। এরাও স্টার্ট আপ শুরু করতে চান। ওরা উত্তর পূর্ব ভারতে কাজ করছেন, কৃষিক্ষেত্রে ভেষজ এবং জৈব উৎপাদনের গ্লোবাল মার্কেটিং করছেন। এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। গতবার আমি স্টার্ট আপের সঙ্গে যুক্ত লোকেদের নরেন্দ্র মোদী অ্যাপে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে বলেছিলাম। কিছু মানুষ পাঠিয়েছেন, কিন্তু আরও বেশি পেলে আমি খুশি হব। কিন্তু যা পেয়েছি তা সত্যি প্রেরণামূলক। বিশ্বাস দ্বিবেদী নামের একজন যুবক অনলাইন কিচেন স্টার্ট আপ করেছেন। উনি জীবিকার অন্বেষণে আসা মধ্যবিত্ত মানুষদের জন্য অনলাইন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে টিফিন পৌঁছে দেওয়ার কাজ করছেন। মিস্টার দিগ্নেশ পাঠক নামে একজন কৃষকদের জন্য বিশেষ করে পশু খাদ্য নিয়ে কাজের বিষয়ে মনস্থির করেছেন। পশুরা যদি ভালো আহার পায় তাহলে ভালো দুধ পাব, ভালো দুধ পেলে আমাদের দেশের যুবকবৃন্দ শক্তিশালী হবে। মনোজ গিলতা, নিখিলজি কৃষিজাত পণ্য গুদামজাতকরণের স্টার্ট আপ শুরু করেছেন। তারা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ফল সংরক্ষণ ব্যবস্থার সঙ্গে কৃষি উৎপাদনের জন্য বৃহদায়তন গুদামের ব্যবস্থা তৈরি করেছেন। এরকম অনেক প্রস্তাব এসেছে, আপনারা আরও এরকম প্রস্তাব পাঠান, আমার ভালো লাগবে। মন কি বাত অনুষ্ঠানে যেমন আমি স্বচ্ছতা বিষয়ে বারবার বলছি, সেরকম স্টার্ট আপ বিষয় নিয়েও যদি আমাকে বারবার বলতে হয় তাহলে আমি বলবো, কারণ আপনাদের ঝুঁকি নেওয়ার এই সাহসই আমার প্রেরণা। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতা এবং সৌন্দর্য পরস্পর সম্পর্কিত। অনেক বছর ধরে আমরা আবর্জনার বিরুদ্ধে আমাদের বিরূপতা ব্যক্ত করেছি, কিন্তু আবর্জনা কমেনি। এখন দেশবাসী আবর্জনার কথা ছেড়ে স্বচ্ছতার আলোচনা শুরু করেছে, আর পরিচ্ছন্নতার কাজ কোথাও না কোথাও চলছে। কিন্তু এখন দেশের নাগরিকরা এক নতুন পদক্ষেপ নিয়ে স্বচ্ছতাকে সৌন্দর্যের সঙ্গে যুক্ত করেছেন। এ তো সোনায় সোহাগা, বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলিতে এটি লক্ষণীয়। আমি দেখেছি যে আজকাল অনেক রেলওয়ে স্টেশন সেখানকার স্থানীয় নাগরিক, শিল্পী ও শিক্ষার্থীরা সাজানোর কাজে এগিয়ে এসেছেন। স্থানীয় শিল্পকে গুরুত্ব দিয়ে দেওয়ালগুলিকে পেইন্টিং করছেন, সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগাচ্ছেন যাতে মানুষ সচেতন হয়, এমন আরও কত কি করছেন। আমাকে কেউ একজন বলেছেন যে আদিবাসী মহিলারা স্থানীয় সহরাই এবং কহওয়ার আর্ট ডিজাইন দিয়ে হাজারিবাগ রেলওয়ে স্টেশনকে সাজিয়েছেন। থানে জেলার 300+ স্বেচ্ছাসেবী কিং সার্কেল, মাতুঙ্গা, বরিভেলি, খার স্টেশনগুলিকে সাজিয়েছেন। এদিকে রাজস্থান থেকেও অনেক খবর আসছে, যেমন সবাই মাধোপুর, কোটা প্রভৃতি। আমার এরকম মনে হচ্ছে যে আমাদের রেলওয়ে স্টেশনগুলি আমাদের সংস্কৃতির পরিচায়ক হয়ে উঠবে। রেলযাত্রীরা এখন আর জানালা দিয়ে চা পকোড়ার বিক্রেতাকে খুঁজবেন না, ট্রেনে বসে বসেই দেওয়ালের দিকে তাকিয়ে দেখবেন যে এখানকার বিশেষত্ব কি। আর এটা না রেলওয়ের উদ্যোগ ছিল না নরেন্দ্র মোদীর, এটা ছিল সাধারণ নাগরিকদের উদ্যোগ। দেখুন সাধারণ নাগরিকরা কি করতে পারে। আমি তো বেশ কিছু ছবি পেয়েছি, কিন্তু আরও কিছু এইরকম ছবি দেখার ইচ্ছা আছে। রেলওয়ে স্টেশনে বা অন্য কোথাও আপনারা স্বচ্ছতার সঙ্গে সৌন্দর্যকে যুক্ত করার প্রয়াস করেছেন, সেরকম কিছু ছবি কি আমাকে পাঠাতে পারেন? নিশ্চয়ই পাঠান, আমি দেখব, অন্যরাও দেখবে এবং এর থেকে প্রেরণা পাবে। রেলওয়ে স্টেশনে যেটা সম্ভব সেটা তো বাসস্ট্যান্ডে, হাসপাতালে, বিদ্যালয়ে, মন্দির, গির্জাঘর বা মসজিদের আশেপাশে বা বাগানেও হতে পারে। যারা এটা চিন্তা করেছেন, যারা শুরু করেছেন এবং যারা এটা কার্যকর করেছেন তারা সকলেই অভিনন্দনযোগ্য। আপনারা আমাকে নিশ্চয়ই ছবি পাঠাবেন, আমি দেখতে চাই আপনারা কি কি করেছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের জন্য গর্বের বিষয় যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 4-8 তারিখ পর্যন্ত ভারত এক বৃহৎ আপ্যায়নের ব্যবস্থা করছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এখানে অতিথিরা আসছেন আর আমাদের নৌসেনা পুরো উদ্যমে আপ্যায়নের জন্য তৈরি হচ্ছে। বিশ্বের অনেক দেশের যুদ্ধজাহাজ, নৌসেনা জাহাজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সমুদ্র তটে একত্রিত হচ্ছে। ভারতের সমুদ্র তটে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে। বিশ্বের সৈন্যশক্তি ও আমাদের সৈন্যশক্তির মধ্যে বোঝাপড়ার এটি একটি প্রয়াস, একটি সংযুক্ত অনুশীলন এবং একটি খুব বড় সুযোগ। আগামী দিনে টিভি মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে তথ্য তো আপনারা পাবেনই, কারণ এটি একটি বড় অনুষ্ঠান এবং সবাই একে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ভারতের মতো দেশের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সামুদ্রিক ইতিহাস তো সুবর্ণরঞ্জিত। সংস্কৃততে সমুদ্রকে উদধি বা সাগর বলা হয়, এর অর্থ অনন্ত, অসীম। সীমানা আমাদের আলাদা করতে পারে, জমিও আমাদের আলাদা করতে পারে, কিন্তু জল আমাদের যুক্ত করে, সমুদ্র আমাদের যুক্ত করে। সমুদ্রের মাধ্যমে আমরা যে কোনো কারোর সঙ্গে যুক্ত হতে পারি। বহু শতাব্দীর আগে থেকে আমাদের পূর্বসূরীরা বিশ্ব ভ্রমণ করে, বিশ্ব বাণিজ্য করে সমুদ্রপথের এই শক্তির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। ছত্রপতি শিবাজি হন বা চোল সম্রাটরা, সমুদ্র শক্তির বিষয়ে তারা নিজেদের এক নতুন পরিচয় তৈরি করেছিলেন। এখনও পর্যন্ত আমাদের অনেক রাজ্য সমুদ্রের সঙ্গে সম্পৃক্ত, নানান সংস্কৃতি এখনও জীবিত যা উৎসব রূপে পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের অতিথি হচ্ছে, নৌসেনার শক্তির পরিচয় পাচ্ছে, এটা একটা ভালো সুযোগ। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আমি পাব। সেই রকমই ভারতের পূর্বাঞ্চলে গুয়াহাটিতে সার্ক দেশগুলির ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। সার্ক দেশগুলির হাজার হাজার খেলোয়াড় গুয়াহাটিতে আসছেন, সার্ক দেশগুলির নতুন প্রজন্মের এক জমকালো খেলাধুলার উৎসব যা আমাদের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের এটা একটা ভালো সুযোগ। আমার প্রিয় দেশবাসী, আমি প্রথমেই বলেছি আমার মনে যা আসছে, যা ইচ্ছা হচ্ছে খোলাখুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আগামী দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। গতবার মন কি বাত অনুষ্ঠানে পরীক্ষা সম্পর্কে বিদ্যার্থীদের সঙ্গে আমি কথা বলেছিলাম, যে সকল বিদ্যার্থী সফল হয়েছেন কিভাবে পরীক্ষার দিনগুলি উদ্বেগহীন হয়ে কাটিয়েছেন, তারা তাদের পরিবারের, পরিবেশ, গুরুজন ও শিক্ষকদের ভূমিকা, নিজেদের প্রচেষ্টা, তাদের থেকে বয়োজ্যেষ্ঠরা তাদের কি বলেছেন সেটা তারা যেন বলেন, এটাই আমার কামনা। পরীক্ষার্থীদের জন্য এটা একটা ভালো অভিজ্ঞতা হবে। এবার আমরা এরকম একটা কাজ করতে পারি যে আপনারা আপনাদের অভিজ্ঞতা নরেন্দ্র মোদী অ্যাপে পাঠিয়ে দিন। আমি মিডিয়াকেও অনুরোধ করব এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেগুলি তারা আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে তাদের নিজেদের প্রচার মাধ্যমে প্রচার করুন, যাতে সারা দেশের পরীক্ষার্থীরা এগুলো পড়বেন, টিভিতে দেখবেন আর তারা চিন্তামুক্ত, উদ্বেগহীন পরীক্ষা কেমন হয়, হেসে খেলে পরীক্ষা কিভাবে দেওয়া যায় তার মোক্ষম দাওয়াই পেয়ে যাবেন। আর আমার দৃঢ় বিশ্বাস প্রচার মাধ্যমের বন্ধুরা এই বিষয়ে নিশ্চয়ই সাহায্য করবেন। তবে হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন আপনারা এইসব বিষয়গুলো পাঠাবেন। পাঠাবেন তো? নিশ্চয়ই পাঠান। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। সামনের মাসে পরবর্তী মন কি বাতে অবশ্যই মিলিত হব। অনেক ধন্যবাদ।
এতক্ষণ শুনলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে মন কি বাত শিরোনামে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।